বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 17 নভেম্বর, 2 অগ্রহায়ণ এবং ফার্সি 27 অবন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানোয় মার্কিন সমাজে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি এবং বাংলাদেশের অর্থনীতিতে করোনা সংকটের প্রভাব সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরানের পণ্য সামগ্রী শীর্ষক ধারাবাহিক আলোচনা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানে করোনা ভাইরাসে মৃত্যু বাড়ার পর নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আজ উদ্বোধন হয়েছে নয়া কিট, শনিবার থেকে 150 শহরে লকডাউন। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত জাবরাইল পরিদর্শন করে আজারবাইজানের প্রেসিডেন্ট বলেছেন ইরান সীমান্ত হচ্ছে শান্তি ও বন্ধুত্বের প্রতীক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন করোনা মহামারীতে বিদেশ থেকে আগত যাত্রীদের সবার কোভিড-19 সনদ নিয়ে আসা বাধ্যতামূলক। কাশ্মীরি নেতারা বিদেশি শক্তির হস্তক্ষেপ চায় বলে অভিযোগ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মেহবুবা মুফতি বলেছেন বিজেপি সংবিধান লঙ্ঘনকারী শক্তি। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট উদ্বোধন করেছে। এই কিটের সাহায্যে 15 থেকে 20 মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে। ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজও শুরু করেছে ইরান। আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট উদ্বোধনের পর রাজধানী তেহরানের করোনা মোকাবেলা বিষয়ক টাস্কফোর্সের প্রধান আলী রেজা জালি বলেছেন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে বিশ্বের শীর্ষ 5 দেশের তালিকায় স্থান করে নিয়েছে ইরান। তিনি আরও বলেন বিশ্বে আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের কাছেই কেবল এ প্রযুক্তি ছিল, এখন ইরানও তা অর্জন করেছে। এ কারণে এই 4 দেশের নামের পাশে এখন ইরানের নামও উচ্চারিত হবে। ইরানের তৈরি এই টেস্ট কিট তেহরানের পাস্তুর ইনস্টিটিউটের তত্ত্বাবধানে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদন পেয়েছে বলে তিনি জানান। এদিকে ইরানে করোনা ভাইরাস মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় করোনায় 482 জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও 13,352 জন। পরিস্থিতি মোকাবেলায় আগামী শনিবার থেকে রাজধানী তেহরানসহ 150টি শহরে লকডাউন কার্যকর করার ঘোষণা দিয়েছে ইরান সরকার। দুঃসময়ে সহযোগিতা করার জন্য আবারও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রশংসা করেছে কাতার। কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন সৌদি আরব ও তার মিত্র দেশগুলো যখন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে তখন নিজের আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছিল ইরান। কাতারের জনগণের জন্য ওষুধ এবং খাদ্য সংগ্রহের একমাত্র পথ ছিল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সহযোগিতার জন্য কাতার কৃতজ্ঞ বলে তিনি জানান। রিয়াদের দিক নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্রনীতি নির্ধারণ না করার কারণে 2017 সালের 5 জুন সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশকে সঙ্গে নিয়ে কাতারের উপর অবরোধ আরোপ করে রিয়াদ এবং দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরব ও তার মিত্র দেশগুলো কাতারের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ওষুধ সংগ্রহের ক্ষেত্রে কাতারকে সহযোগিতা করে ইরান। ইরান নিজেও কাতারে খাদ্য সামগ্রী এবং ওষুধ সরবরাহ করে। দুঃসময়ে সহযোগিতার জন্য এর আগে কাতারের আমিরও একাধিকবার ইরানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, ইরানের সঙ্গে তাঁর দেশের সীমান্ত হচ্ছে শান্তি ও বন্ধুত্বের। আর্মেনিয়ার কাছ থেকে সদ্য উদ্ধারকৃত জাবরাইল জেলা পরিদর্শনের সময় তিনি আজ একথা বলেন। জাবরাইল জেলাটি ইরান সীমান্তে অবস্থিত। নাগর্নো কারাবাখ যুদ্ধে এই জেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। জাবরাইল জেলা পরিদর্শনের সময় আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, এই জেলাকে আবারও গড়ে তোলা হবে এবং এই অঞ্চল প্রাণবন্ত হয়ে উঠবে। ইরান সীমান্তের কাছের এই জেলাটি 1993 সালে দখল করে নিয়েছিল আর্মেনিয়া। এরপর সম্প্রতি আর্মেনিয়ার কাছ থেকে এই জেলাটিকে মুক্ত করেছে আজারবাইজানের সামরিক বাহিনী। গত মঙ্গলবার রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া এবং আজারবাইজান নাগর্নো কারাবাখে যুদ্ধবন্ধে সম্মত হয়েছে। এই দুই দেশের স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, আর্মেনিয়া দখলীকৃত অগদাম, লাচিন এবং কালবাজার এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তর করবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা মহামারীতে বিদেশ থেকে আগত যাত্রীদের সবার কোভিড-19 সনদ নিয়ে আসা বাধ্যতামূলক। আজ বাংলাদেশের আগত যাত্রীদের সবাইকে বিমানবন্দরে আবার পরীক্ষা করা হবে। যারা পজিটিভ চিহ্নিত হবে তাদের আইসোলেশনে পাঠানো হবে। আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার উপর মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 24 ঘণ্টায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39 জনে। এছাড়া নতুন করে 2212 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6254 জন আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 4,36,684। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের রাজধানী ঢাকায় সম্প্রতি গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলাগুলোকে আবারও মিথ্যা এবং হয়রানিমূলক বলে অভিহিত করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ঢাকায় গণপরিবহনে আগুন দেবার ঘটনায় দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি বন্ধ, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি প্রশ্ন তুলেছেন, সরকারের ভাষ্য অনুযায়ী সিসিটিভি ফুটেজ দেখেই যদি আসামি শনাক্ত করা হয়ে থাকে তাহলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় সহ অসুস্থ, আহত, চিকিৎসাধীন কিংবা ঢাকার বাইরে এমনকি বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের মামলার আসামি করা হলো কিসের ভিত্তিতে। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সরকার নিজেদের ব্যর্থতা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট এবং ভোট ডাকাতির নির্বাচন আড়াল করার উদ্দেশ্যেই জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সুপরিকল্পিতভাবে ঢাকায় গণপরিবহনে আগুন দিয়েছে। এখন সেই ঘটনার দায় দায়িত্ব বিএনপির ওপরে চাপিয়ে দিতে ষড়যন্ত্রমূলক বানোয়াট মামলা দায়েরের মাধ্যমে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীকে হয়রানি ও গ্রেপ্তার করেছে, আর গ্রেপ্তারের নামে পুলিশ অভিযান চালিয়ে আসবাবপত্র ভাঙচুর সহ পরিবারের সদস্যদের সাথে অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করছে। প্রকৃত অর্থে এই মামলাগুলো যে উদ্দেশ্য প্রণোদিত এবং বানোয়াট তা সুনিশ্চিত। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ফ্যাসিবাদী সরকারের এই অপতৎপরতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা যুবক মহসিন তালুকদারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আজ সুনামগঞ্জ থেকে তারকে আটক করা হয়। গত রোববার দিন গত রাত 12:07 ফেসবুক লাইভে দাঁ উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার। সাকিব ভারতের পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতায় গিয়ে কালী পূজার উদ্বোধন করেছেন এমন দাবি করে তাকে হুমকি দেওয়া হয়। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন মহসিন তালুকদার। ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যার জন্য প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকায় যাবেন। এরপর সকালে উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে আরেক লাইভ ভিডিওতে সাকিব হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান মহসিন। এদিকে কলকাতার ঘটনা নিয়ে সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি পূজা উদ্বোধন করতে যাননি কিংবা করেননি। নিজের ইউটিউব চ্যানেলে গতকাল সোমবার সন্ধ্যায় সাকিব বলেন, সব জায়গায় এসেছে, আমি পূজা উদ্বোধন করতে গিয়েছি, কিন্তু আসলে আমি পূজা উদ্বোধন করতে যাইনি, করিও নি। এটির প্রমাণ আপনারাও পাবেন। ফারুক আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিরা কাশ্মীরে বিদেশি শক্তির হস্তক্ষেপ চাই বলে অভিযোগ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, প্রতিদিন সংবিধান লঙ্ঘনকারী বিজেপির মুখে এমন কথা শোভা পায় না। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, গুপকার গ্যাং বিশ্বায়নের পথে হাঁটছে। তারা চায় জম্মু কাশ্মীরে বিদেশি শক্তি নাক গলাক। প্রতিনিয়ত তেরঙ্গার অবমাননা করে ওরা। গুপকার গ্যাংয়ের এ ধরনের আচরণ কি সোনিয়াজি এবং রাহুলজি সমর্থন করেন? ওদের নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত। তিনি আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন। তিনি বলেন, কংগ্রেস এবং গুপকার গ্যাং জম্মু কাশ্মীরকে সন্ত্রাস এবং অশান্তির যুগে ফিরে নিয়ে যেতে চায়। দলিত নারী ও উপজাতিদের অধিকার কেড়ে নিতে চায়। 370 ধারা প্রত্যাহার করে আমরা যা সুনিশ্চিত করেছি, এই কারণেই সর্বত্র মানুষ ওদের প্রত্যাখ্যান করছে। অমিত শাহ আরও বলেন, জম্মু কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে দেশের মানুষ এই অসাধু বৈশ্বিক জোটকে সহ্য করবেন না। হয় দেশবাসীর মেজাজের সঙ্গে গা ভাসিয়ে চলতে হবে গুপকার গ্যাংকে, না হলে দেশবাসী ওদের ডুবিয়ে ছাড়বেন। এ ব্যাপারে অমিত শাহের সঙ্গে সহমত প্রকাশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় মন্ত্রীদের পাল্টা জবাবে আজ জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, এটা ওদের পুরনো অভ্যাস। আগে বিজেপি বলতো টুকরে টুকরে গ্যাং ভারতের সার্বভৌমিকতার পক্ষে বিপজ্জনক, এখন আবার গুপকার গ্যাং নিয়ে পড়েছে, আমাদের দেশদ্রোহী হিসেবে তুলে ধরতে চাচ্ছে। বিজেপির মুখে এমন মন্তব্য হাস্যকর, কারণ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ওরা সংবিধান লঙ্ঘন করে বলেও মেহবুবা মুফতি মন্তব্য করেছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে, কথিত লাভ জিহাদ রুখতে কঠোর আইন আনা হবে। বিধানসভার আগামী অধিবেশনে এ সংক্রান্ত আইন আনার কথা বলেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন, লাভ জিহাদে 5 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান থাকবে এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে। প্রস্তাবিত বিলে লাভ জিহাদে সহযোগিতাকারী কেউ প্রধান অভিযুক্তের মতো অপরাধী হিসেবে দেখার প্রস্তাব রয়েছে। নিয়ম করা হবে যে বিয়ের জন্য স্বেচ্ছায় ধর্মগুরু পরিবর্তনের জন্য এক মাস আগে থেকে কালেক্টরের কাছে আবেদন করা বাধ্যতামূলক হবে। সাধারণত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো লাভ জিহাদ শব্দটি ব্যবহার করে থাকে। তাদের দাবি, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর ঘটায়। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতেই সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনো কেন্দ্রীয় সংস্থাই লাভ জিহাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। আইনেও লাভ জিহাদের অস্তিত্ব নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর হতাশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। কিন্তু তার সিনিয়র উপদেষ্টাদের পরামর্শে তিনি এই বিপজ্জনক কাজ করা থেকে বিরত থাকেন। দৈনিকটি জানিয়েছে, ট্রাম্প মূলত ইরানের নাতানজ পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন। জাতিসংঘ গত সপ্তাহে জানিয়েছিল, ইরান ওই স্থাপনায় পরমাণু সমঝোতায় অনুমোদিত পরিমাণের চেয়ে 12 গুণ বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। পদস্থ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ইরানে হামলা চালালে কি পরিস্থিতি তৈরি হতে পারে ট্রাম্প সে কথা আমেরিকার সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তাদের কাছে জানতে চান। কিন্তু সবাই মিলে ট্রাম্পকে এই বলে সতর্ক করে দেন যে তিনি যেন এ ধরনের হামলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ।
আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানোয় যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সেদেশের সামাজিক ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন অনেকে। এ ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজন হোসেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক সাক্ষাৎকারে বলেছেন, প্রতিটি প্রার্থী 7 কোটির বেশি ভোট পেয়েছেন, যা কিনা সেদেশে সামাজিক বিভক্তি সৃষ্টির বড় প্রমাণ। রিপাবলিকান দলের বহু নেতা নির্বাচন কারচুপি হওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিরোধিতা না করার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আমরা আইনের ঊর্ধ্বে নই এবং আমরা আইনের চেয়ে শ্রেষ্ঠ নই, এটাই ডেমোক্রেট দলের মূল বিশ্বাস। নির্বাচন পরবর্তী উত্তেজনার কারণে মার্কিন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ও দুই ভাগে বিভক্ত হয়ে পড়ার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ওবামার স্বীকারোক্তি থেকে বোঝা যায় দেশটি বিরাট সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে তিনি স্বেচ্ছাচারের নীতি অনুসরণ করে আসছেন এবং এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা দেশটির শাসন কাঠামোর পরিপন্থী ও সমাজ বিরোধী। তাই এর বিরুদ্ধে চরম অসন্তোষ বিরাজ করছে মার্কিন সমাজে। প্রেসিডেন্ট ট্রাম্প মূলত একজন ব্যবসায়ী এবং রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই তিনি নির্বাচনে জিতে হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন। অনভিজ্ঞ ট্রাম্প এমন সব বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন যা সাবেক প্রেসিডেন্ট ওবামার নীতির বিরোধী এবং এর পরিণতিতে আমেরিকার ভেতরে ও বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন তিনি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির ঘটনা আসলে গত 4 বছরে তার বহু অপকর্মের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ ও প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, মার্কিন সমাজে বিভক্তির বিষয়টি কেবল বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তারও বহু আগে থেকে বিভক্তির আলামত দেখা দিয়েছে। বর্তমানে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এই বিভক্তি চরমাকার ধারণ করেছে। রাজনৈতিক ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হওয়ার অন্যতম কারণ হচ্ছে শাসকবর্গের একের পর এক ভুল সিদ্ধান্ত এবং প্রশাসনের বিভিন্ন অঙ্গনে ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর প্রভাব বিস্তারের ফলে কেবল বিশেষ মহলের স্বার্থ রক্ষা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে সমাজে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানে এই বিরোধ প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আদর্শিক দ্বন্দ্বে রূপ নিয়েছে, যা কিনা দেশটির সামাজিক শৃঙ্খলা ও ঐক্যের জন্য বিরাট হুমকি হয়ে দেখা দিয়েছে। অনেকে এটাকে যুক্তরাষ্ট্রের পতনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার কয়েক মাস আগে 1,11,000 কোটি টাকার 20টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করল। নির্দিষ্ট সময়ে লক্ষ্যমাত্রার অর্ধেকও বিতরণ করা যায়নি। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবেলায় সরকার 1,11,000 কোটি টাকার 20টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে কয়েক মাস আগে, কিন্তু সময় বাড়িয়েও লক্ষ্যমাত্রার অর্ধেকও বিতরণ করা যায়নি। তাই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংকগুলোকে 30 নভেম্বর পর্যন্ত আবারও সময় বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে প্রথমে 31 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময় পর্যন্ত লক্ষ্যমাত্রার মাত্র 9% ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। এর মধ্যে বিদেশি ব্যাংক সহ প্রায় 24টি ব্যাংক 1 টাকাও ঋণ বিতরণ করেনি। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, ছোট ঋণ বিতরণে ব্যাংকগুলোর পরিচালনায় ব্যয় বেশি হবার অজুহাতে ব্যাংকগুলো তাই ছোট ঋণ বিতরণে আগ্রহ দেখাচ্ছে না। ব্যাংকগুলো যেন ছোট উদ্যোক্তাদের ঋণ দিতে বাধ্য হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। করোনাকালীন আর্থিক প্রণোদনা প্যাকেজ সম্পর্কে নারায়ণগঞ্জের একজন ব্যবসায়ী কাজী গোলাম হোসেন জানান,
মোটামুটি আমাদের যে ব্যাংক প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, এখান থেকে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গার্মেন্টস এর মালিক বা ছোটখাটো অনেকেই পাইছে, কিন্তু ম্যাক্সিমাম পাইছে অন্যান্য ব্যাংকের চেয়ে নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের কাছ থেকে নারায়ণগঞ্জের ইয়েরা ব্যবসায়ীরা মোটামুটি পাইছে। এবং ব্যাংক তাদেরকে ওই যে কিস্তির যে বিষয়টা ডিসেম্বর পর্যন্ত লভ্যাংশ ছাপিয়েছে, ওই পর্যন্ত তাদেরকে ব্যাংক বিরক্ত করছে না। আমার নিজের ক্ষেত্রে হচ্ছে, আমার ওই ব্যাংকে যে লোন ছিল ওই লোনটা দু কয়েকটা কিস্তি বাকি ছিল, আমার ব্যাংক থেকে বলছিল যে আপনি কিস্তি করে ক্লিয়ার করেন, আপনি লোন নেন। তো আমি দেখলাম যে 20-25 লাখ টাকা দিবে, এটা নিলে আবার লোনের বার্ডেন বাড়বে, সেক্ষেত্রে আমি আর লোনটা নিয়ে নেই।
ওদিকে পোশাক শ্রমিক নেতারা জানিয়েছেন, তারা করোনাকালীন এই প্রণোদনার কোনো সুযোগ সুবিধা পাননি। এ প্রসঙ্গে বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের আহ্বায়ক আবুল হোসাইন রেডিও তেহরানকে বলেন,
করোনা মহামারীর মধ্যে আমার শ্রমিকেরা কোনো সরকারি এবং বেসরকারি সহায়তা পায়নি। গার্মেন্টস শিল্পে যে প্রণোদনা দিয়েছেন সেটা তো মূলত মালিকদের দিয়েছেন। করোনা মহামারীর মধ্যে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে ব্যাপক চাকরিচ্যুত হয়েছে, কারখানা বন্ধ হয়েছে। এই দুর্যোগের মধ্যেও মালিকরা শ্রমিকদের নামে মিথ্যা মামলা করে তাদের গ্রেফতার করেছেন।
ওদিকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী যারা করোনা চিকিৎসার কাজে সরাসরি নিয়োজিত, তাদের জন্য 100 কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল 2 মাসের মূল বেতনের সমান সম্মানী পাবেন তারা। তবে এই প্যাকেজ থেকে কেউ কোনো টাকা পাননি।
এখন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, ইউরোপে ইসলাম বিদ্বেষ ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি সুইডেনে কোরআন শরীফে অগ্নিসংযোগ এবং বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোর পক্ষ থেকে বিশ্ব শান্তির দূত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা থেকে বোঝা যায় ইউরোপে নতুন করে ইসলাম বিদ্বেষী তৎপরতা শুরু হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইউরোপের কয়েকটি দেশের তৎপরতা সম্পর্কে আলোচনা তুলে ধরব। পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইউরোপ মহাদেশে উগ্রপন্থীরা ইসলাম বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা, যার প্রথমটি হচ্ছে 2008 সাল থেকে চলে আসা অর্থনৈতিক সংকট এবং সম্প্রতি মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইউরোপ জুড়ে সৃষ্ট নজিরবিহীন অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করা যায়। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইসলাম অবমাননা ও মুসলিম অভিবাসীদের উপর উগ্র খ্রিস্টান গ্রুপের হামলার ঘটনা বৃদ্ধি। ইউরোপের উগ্র ডানপন্থী খ্রিস্টানরা মুসলমানদেরকে হামলার টার্গেটে পরিণত করেছে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করে কার্টুন প্রকাশ, কোরআন অবমাননা, মুসলমানদের উপর সন্ত্রাসবাদের তকমা লাগানো, তাদের উপর হামলা চালানো প্রভৃতি ইসলাম বিদ্বেষী পদক্ষেপের মাধ্যমে ইউরোপে বসবাসকারী মুসলমানদের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। ইউরোপে ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষ ও ইসলাম আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই অঞ্চলের সরকারগুলোর উচিত হবে না এ ব্যাপারে নীরব থাকা।
প্রকৃতপক্ষে ইউরোপের উগ্রপন্থীদের এ অধ্যত্বের জন্য খোদ সেখানকার সরকারগুলোই দায়ী। গত বছর ডিসেম্বরে আঙ্কারা ভিত্তিক সংস্থা ফাউন্ডেশন ফর পলিটিক্যাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ, সংক্ষেপে SIT এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ডানপন্থীদের তৎপরতা বেড়ে যাওয়ায় সেখানে ইসলাম আতঙ্ক ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যার ফলে ওই মহাদেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির সম্মুখীন। বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ নুসরাতুল্লাহ তাজিক মনে করেন, পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে ইউরোপের মুসলমানেরা আগে নিরাপত্তা অনুভব করত, কিন্তু এখন তারা নিরাপত্তা বোধ করছেন না এবং তারা ব্যাপক আতঙ্ক ও চাপের মুখে রয়েছেন।
ইউরোপের বেশ কয়েকটি দেশ, বিশেষ করে ফ্রান্স, জার্মানি, গ্রিস, ব্রিটেন, সুইডেন, হল্যান্ড ও ডেনমার্কে অভিবাসীদের বিরুদ্ধে উগ্র ডানপন্থী দলগুলোর তৎপরতা দিন দিন বাড়তে থাকায় সেখানে মুসলমানদের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে। সরকারের ভুল নীতির কারণে একদিকে এ দেশগুলোর যুবকরা উগ্রপন্থার দিকে ঝুঁকে যাচ্ছে এবং মুসলমানদের উপর প্রায়ই হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে, অন্যদিকে সরকার অভিবাসীদের নিরাপত্তায় সহায়তার কথা বলছে। ইউরোপ জুড়ে অভিবাসীদের মধ্যে মুসলমানরাই হামলার মূল টার্গেট। হামলা ও সহিংসতার পাশাপাশি চলছে ব্যাপক অপপ্রচার। ইউরোপীয় প্রচার মাধ্যমগুলো ওই অঞ্চলে, বিশেষ করে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনে উগ্র IS জঙ্গিদের হামলাকে কেন্দ্র করে এমনভাবে প্রচার চালাচ্ছে যাতে ইউরোপীয় সমাজে সমগ্র মুসলমানদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়। বিশেষ করে ইউরোপে মুসলমানদের উপস্থিতি ও তাদের প্রভাব ক্রমেই বাড়তে থাকায় এর বিরুদ্ধে জনমত তৈরির জন্য এ ধরনের প্রচারণা কৌশল বেছে নেওয়া হয়েছে। পাশ্চাত্যের গণমাধ্যমে ইসলাম বিদ্বেষ সম্পর্কে বিশিষ্ট চিন্তাবিদ শেখ রাইহান রেজা আল আজহারি বলেছেন, তাদের ভুল তথ্য ও ইসলাম বিদ্বেষী প্রচারণার কারণে উগ্র খ্রিস্টানদের তৎপরতা অনেক বেড়েছে।
চলতি বছর 28 আগস্ট দক্ষিণ সুইডেনের মালমু শহরে একদল উগ্র খ্রিস্টান সম্প্রদায় পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করে। এর প্রতিবাদে সুইডেনের প্রায় 300 মুসলমান ওই দিনই বিক্ষোভ করে। মালমু শহরে ডেনমার্কের উগ্র ডানপন্থী দলের নেতা রাসমুস পুলোদানের পরিকল্পিত জনসমাবেশে বাধা দেওয়ার ঘটনার পরই কোরআন অবমাননার ওই ঘটনা ঘটে। সমাবেশে অংশগ্রহণে বাধা দেওয়ার জন্য রাসমুসকে সীমান্তে আটকে দিয়েছিল নিরাপত্তা বাহিনী। সমাবেশে যেতে না পেরে ডেনমার্কের উগ্র মুসলিম বিদ্বেষী এই নেতা তার সমর্থকদেরকে কোরআন শরীফে অগ্নিসংযোগ করার নির্দেশ দেয়। ওই ব্যক্তি এর আগেও কোরআন অবমাননা করে সেসব ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। এ কারণে সুইডেন সরকার ডেনমার্কের ওই উগ্রপন্থী নেতাকে 2 বছরের জন্য সুইডেনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
ইসলাম বিদ্বেষী তৎপরতার অংশ হিসেবে 2015 সালের পর বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোর পক্ষ থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়। 1 সেপ্টেম্বর প্রথমে তাদের ওয়েবসাইটে এই কার্টুন প্রকাশ করা হয় এবং এর পরের দিন সেসব ছবি পত্রিকার কাগজে ছাপানো হয়। ইসলাম অবমাননাকে কেন্দ্র করে 2015 সালের জানুয়ারিতে শার্লি এবদোর দফতরে হামলার অজুহাতে ফ্রান্সের আদালতে অভিযুক্ত 13 জনের ব্যাপারে রায় প্রকাশিত হওয়ার মাত্র একদিন আগে শার্লি এবদো ম্যাগাজিনে ফের রাসুলকে অবমাননা করে ছবি প্রকাশ করা হয়। ম্যাগাজিনের সম্পাদকীয়তে লেখা হয়, এসব ছবি ইতিহাসের অংশ এবং ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না। পর্যবেক্ষকরা বলছেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা থেকে বোঝা যায় উগ্র খ্রিস্টানরা ইসলাম ও বিশ্বনবীর সুমহান মর্যাদাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে। এর আগেও তারা বেশ কবার এ ধরনের ছবি বা কার্টুন প্রকাশ করেছে।
২০১৫ সালের পর আবারও শার্লি এবদো ম্যাগাজিনের এ ধরনের ন্যাক্কারজনক পদক্ষেপের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে উস্কানি দেয়া এবং মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটানো। তবে এর বিরুদ্ধে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বগণ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি এক বিবৃতিতে অবমাননাকর কার্টুন প্রকাশের তীব্র সমালোচনা করে বলেছেন, পবিত্র ও নুরানি ব্যক্তিত্ব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা। তাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির সঙ্গে পাশ্চাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর হিংসা বিদ্বেষের বিষয়টি আবারও সুস্পষ্ট হয়েছে। তিনি আরও বলেছেন, বাকস্বাধীনতার অজুহাত দেখিয়ে ফ্রান্সের কোনো রাজনীতিবিদ এই মহা অপরাধের নিন্দা পর্যন্ত জানাননি। তাদের এই অজুহাত অগ্রহণযোগ্য ও ভুল। এর মাধ্যমে তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইহুদিবাদী গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী সরকারগুলোর ইসলাম বিরোধী কঠোর নীতির কারণে মাঝে মধ্যেই এ ধরনের বিদ্বেষী ঘটনা ঘটছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট অবমাননাকর কার্টুন প্রকাশকে বাক স্বাধীনতা বলে অভিহিত করেছে। অথচ এ দেশটি কথিত ইহুদি নিধনযোগ্য হলোকাস্টের বিরুদ্ধে কথা বলাকে সহ্য করে না। বাক স্বাধীনতা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্যের ধর্মবিশ্বাসে আঘাত আনার অধিকার কাউকে দেয়া হয়নি। তো শ্রোতা বন্ধুরা, ইউরোপে ইসলাম ও মুসলিম বিরোধী তৎপরতা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে।
এখন রয়েছে কথাবার্তা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। কথাবার্তা শ্রোতা বন্ধুরা, 17 নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, বাসে কারা আগুন দিয়েছে তার অডিও রেকর্ড ছবি সব আছে বললেন প্রধানমন্ত্রী দৈনিক ইত্তেফাক। এসপি শিপন হত্যা
মানসিক হাসপাতালের রেজিস্ট্রার গ্রেপ্তার, বাংলাদেশ প্রতিদিন। ইসরায়েলকে স্বীকৃতি দিতে ব্যাপক চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, বলেছেন ইমরান খান, দৈনিক প্রথম আলো। দণ্ডিত পলাতক আসামিদের ধরতে তোড়জোড়, দৈনিক সমকাল। রয়টার্সের প্রতিবেদন, ফরাসি পণ্য বর্জন, দূতকে বহিষ্কারে পাকিস্তান সরকার, টিইএল চুক্তি, মানব জমিন। দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল, দৈনিক যুগান্তর। বাংলাদেশ ভারত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, ওবায়দুল কাদেরের দাবি, দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, লাদাখ সংকটের মধ্যেই ব্রিকস বৈঠকে আজ দ্বিতীয় সাক্ষাৎ মোদি চিংফিংয়ের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। রাহুলের পথের কাঁটা নন, তাই মনমোহনকে প্রধানমন্ত্রী করেন সোনিয়া, ফের বিতর্কে ওবামা, সংবাদ প্রতিদিন। বাংলাকে গুজরাট বানাবো বললেন দিলীপ ঘোষ, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাসে কারা আগুন দিয়েছে তার অডিও রেকর্ড ছবি সব আছে, বলেছেন প্রধানমন্ত্রী। এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকায় হঠাৎ করে কয়েকটি বাসে কারা আগুন দিয়েছে সেগুলোর অডিও রেকর্ড ও ছবি সহ সব তথ্য প্রমাণ রয়েছে। বিএনপি বলছে সরকারি এজেন্ট নাকি বাসে আগুন দিয়েছে। আমরা ক্ষমতায় আছি, নিজেরা আগুন দিয়ে কেন বদনাম নেব? বিএনপি নিজেরা আগুন দিয়ে সংসদে এসে সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করছে, যাকে বলে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানো।
দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল, দৈনিক যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশে আবারও গণবিরোধী শক্তি গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে গণতন্ত্রে স্বীকৃত মানুষের সব স্বাধীনতাকে হরণ করে নিয়েছে, জনগণের মতামতকে অগ্রাহ্য করে দেশ বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমানে বাংলাদেশকে যেদিকে ঠেলে দেয়া হচ্ছে তাতে জাতীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে।
মহামারী করোনা নিয়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, করোনার সংক্রমণ আবার বাড়ছে। আর মানবজমিন লিখেছে, 71 দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত, করোনার দ্বিতীয় ঢেউ কি শুরু হয়ে গেল? উল্কা গতিতে বাড়ছে রোগী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, দেশে করোনার সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের গতি কয়েকদিন বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের এই গতি আগামী এক সপ্তাহ চলতে থাকলে বলা যাবে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশেও করোনার দ্বিতীয় ঢেউ কাবু হয়ে পড়েছে, তারাও আবার কড়া বিধি নিয়ম চালু করেছে। এদিকে মানব জমিনের অপর এক খবরে বলা হয়েছে, বাড়ছে সফল করোনা প্রতিষেধকের আশা।
সিপিসিতে দিনে অভিযোগ 1200, সারা দেশে বিস্তৃত প্রতারণার জাল, দৈনিক যুগান্তর। বেশ কিছু ঘটনা তুলে ধরে দৈনিকটির ভয়াবহ এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে। মোহাম্মদ হাসান অষ্টম শ্রেণী পাস, প্রযুক্তির সহায়তায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার তরুণীদের সঙ্গে গড়ে তোলে নিবিড় সম্পর্ক। নিজেকে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে সম্পর্কের গভীরে যায়। হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো এবং ফেসবুক মেসেঞ্জারে আবেগাপ্লুত অবস্থায় কথা বলে, ভিডিও কলে, আপত্তিকর ছবি, ভিডিও এবং কথোপকথন রেকর্ড করে রাখে। পরে ওইসব রেকর্ড দিয়ে শুরু হয় তার ব্ল্যাকমেইলিং। এভাবে হাসান 10-12 জন তরুণীর কাছ থেকে বিভিন্ন সময়ে আদায় করেছে মোটা অঙ্কের অর্থ। 30 অক্টোবর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হাসানের এমন প্রতারণার বর্ণনা যুগান্তরের কাছে তুলে ধরলেন ডিএমপির শ্যামপুর থানার ওসি মফিজুল আলম। শুধু হাসানই নন, এমন অসংখ্য প্রতারকের ফাঁদে আটকা পড়ছেন সাধারণ ও নিরীহ সহ বিভিন্ন পেশার মানুষ, সর্বশান্ত হচ্ছেন অনেকেই। ঘরে বাইরে সব জায়গায় প্রতারণার ফাঁদ, অভিনব কৌশলে প্রতারণার জাল বিস্তৃত হচ্ছে রাজধানী সহ সারা দেশে।
এবার মনমোহন সিং এর প্রধানমন্ত্রীত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য ওবামার, ভারত জুড়ে তোলপাড়, দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্মৃতির কথা প্রমিসড ল্যান্ড বইয়ে রাহুল গান্ধী সম্পর্কে যে বক্তব্য রয়েছে তাকে ঘিরে এরই মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে। কেবল কংগ্রেসই নয়, শিবসেনাও কটাক্ষ করেছে ওবামাকে। ওবামার বইতে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কেও বিস্ফোরক দাবি করা হয়েছে। মনমোহন সম্পর্কে ঢালাও প্রশংসা করলেও তার প্রধানমন্ত্রিত্ব সম্পর্কে বিতর্কের ইন্ধন যুগিয়ে ওবামা লিখেছেন, ভারতীয় রাজনীতি ধর্ম জাতপাতের মধ্যে নিমজ্জিত রয়েছে। মনমোহনের প্রধানমন্ত্রীর মসনদে বসাকে অনেকেই সাম্প্রদায়িক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের উন্নতির এক প্রতীক বলে মনে করে, কিন্তু আসল ব্যাপারটা আদৌ তা নয়।
ওবামা পরিষ্কার দাবি করেছেন, একদিকে রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন সোনিয়া গান্ধী মনমোহনকে বেছে নিয়েছিলেন এ কারণে যে একজন অগ্রজ শিখ নেতা তার 40 বছরের ছেলের জন্য ঝুঁকিবহুল হবেন না। তবে কেবল কংগ্রেসই নয়, বিজেপিকেও অস্বস্তিতে ফেলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।
বাংলাকে গুজরাট বানাবো বললেন দিলীপ ঘোষ, দৈনিক আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। এবার বাংলাকে গুজরাট বানাতে চাইছে বিজেপি, এবার এই দাবি করলেন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলায় বেকারত্বের প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষের দাবি, চাকরির সন্ধানে বাইরের রাজ্যে যেতে হয় এখানকার ছেলেমেয়েদের, বাংলা গুজরাট হলে এখানেই তারা কাজ পাবেন। এদিকে পাল্টা ফিরহাদ হাকিম বলেন, গুজরাট উত্তরপ্রদেশে এনকাউন্টারে মারা যায় মানুষ, এখানে দুষ্কৃতীদের আদালতে হাজির করা হয়, কিন্তু ওখানকার নিয়ম ওরা এনকাউন্টারে মেরে দেয়, সেই জন্যে আমরা বাংলাকে গুজরাট করতে দিতে চাই না।
লাভ জিহাদ রুখতে কড়া আইন আনা হবে জানালো মধ্যপ্রদেশ সরকার, এই শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে। উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং হরিয়ানার পর এবার মধ্যপ্রদেশ সরকারও জানিয়ে দিল লাভ জিহাদ রুখতে দ্রুত আইন আনবে তারা। বিধানসভার পরবর্তী অধিবেশনেই এ নিয়ে বিল আনা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। সাধারণত উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো লাভ জিহাদ শব্দটি ব্যবহার করে। তাদের যুক্তি, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে ইরানি পণ্য সামগ্রী শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলে স্থলে ক্ষেত খামারে বাগ বাগিচায় কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র পণ্য সামগ্রী। এর পাশাপাশি খনি থেকেও আহরিত হয় বিভিন্ন সামগ্রী। ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়েও তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা রাসায়নিক পণ্য সামগ্রীর ক্ষেত্রে ইরানের অবস্থান, অগ্রগতি ও তৎপরতা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। বিশেষ করে ইরানের পেইন্ট, রজন এবং আঠা ও টেপ শিল্পের ব্যাপারে খানিকটা ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এসব ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক কয়েকটি ইরানি কোম্পানির কৃতিত্ব ও অর্জনের দিকেও ইঙ্গিত করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বলেছিলাম যে রাসায়নিক পণ্য এখন আমাদের জীবন জুড়ে এতটাই প্রভাব বিস্তার করে রয়েছে যে খুব কম শিল্পই পাওয়া যাবে যেখানে এখন রাসায়নিক বিভিন্ন উপাদান কাঁচামাল কিংবা সহযোগী উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে না।
সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে, মোটর লুব্রিকেন্টসের ক্ষেত্র থেকে শুরু করে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ যেমন টুথপেস্ট, শ্যাম্পু, পোশাক শিল্প, ওষুধ ও স্বাস্থ্য শিল্পে এগুলো ব্যবহৃত হয়ে আসছে। এই কারণে রাসায়নিক শিল্পকে শিল্পসমূহের শিল্প হিসেবে চিহ্নিত করা হয়। একটা সময় মানে রাসায়নিক রং উৎপাদনের আগে প্রাকৃতিক বিভিন্ন উপাদান যেমন মেহেদি, সাদা ফুল এবং বিভিন্ন উদ্ভিদ থেকে রং তৈরি করা হতো। জগৎ বিখ্যাত চিত্রশিল্পীরাও তাদের প্রয়োজনীয় রঙগুলো এরকম ঐতিহ্যবাহী বা প্রচলিত উপায়ে তৈরি করে নিতেন। তারা তাদের পূর্বপুরুষদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রস্তুত করতেন তাদের ব্যবহারের সকল রং। সময়ের সাথে সাথে রং তৈরিতে খনিজ উপাদান ব্যবহার করার প্রচলন হতে থাকে। এই খনিজ উপাদানের সঙ্গে ধীরে ধীরে জৈব রঞ্জক পিগমেন্ট ব্যবহার করা হয়। মনে করা হয় যে বিশ্বের প্রথম বাণিজ্যিক পেইন্টের উৎপাদন শুরু হয়েছিল ডুপন্ট নামের আমেরিকার এক ভদ্রলোকের মাধ্যমে। আজ বিশ্বব্যাপী প্রায় 4 কোটি টন পেইন্ট উৎপাদিত হয়, যার আনুমানিক মূল্য $12,000 কোটি। যাই হোক, এরই ধারাবাহিকতায় আজকের আসরেও আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ইরানে বাণিজ্যিকভাবে রং ব্যবহারের ইতিহাস 1 শতাব্দীর বেশি নয়। এই 1 শতাব্দীর আগে ইরানের দক্ষ বিল্ডিং পেইন্টাররা সরকারি ভবন এবং সমৃদ্ধ বাড়িঘর ইত্যাদি রং করার জন্য উদ্ভিদ এবং খনিজ পদার্থ ব্যবহার করত। 1940-এর দশকের শুরুতে অর্থাৎ 1939 সালে প্রথম রাসায়নিক রং ব্যবহারের কাজ শুরু হয়েছিল ইরানে। সেই সময় রঙের কারখানাগুলো ভেষজ তেল এবং খনিজ পাউডারের মিশ্রণ ব্যবহার করে তেল রং উৎপাদন করত। এই রং তৈরির ক্ষেত্রটিতে বেশ কয়েকটি কোম্পানি এগিয়ে আসার সাথে সাথে মূলত ইরানের পেইন্ট শিল্পের গোড়াপতন হয়েছিল। এই কোম্পানিগুলোই ধীরে ধীরে কাঠের বার্নিশ, শুকনো এয়ার পেইন্টস এবং শিল্প চুল্লি এবং গাড়ি মেরামতের জন্য প্রয়োজনীয় পেইন্টগুলো উৎপাদন করে এই রং শিল্পের পণ্য সামগ্রীতে বৈচিত্র্যময়তা বয়ে এনেছিল।
বর্তমান ইরানে পেইন্ট শিল্পে প্রতি বৎসর প্রায় 1 মিলিয়ন টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন 350-এর বেশি রং তৈরির কারখানা রয়েছে, যারা বিভিন্ন ধরনের রং যেমন শিল্পের কাজে ব্যবহৃত এবং বিল্ডিং রং করার কাজে ব্যবহৃত রং তৈরি করছে। ইরানের পেইন্ট শিল্পের মধ্যে যেগুলো রপ্তানি হয় সেসব পণ্যের মধ্যে বেশিরভাগই নির্মাণ এবং আলংকারিক পেইন্ট। এইসব পেইন্ট আফগানিস্তান, ইরাক, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং কাজাকস্তানের মতো দেশগুলোতে রপ্তানি করা হয়। এ পর্যায়ে একটু বিরতিতে যাচ্ছি আমরা, ফিরে এসেও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি শ্রোতা বন্ধুরা।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরানি পণ্য সামগ্রী অনুষ্ঠানের আজকের আয়োজনে। বলছিলাম ইরানে রং উৎপাদন এবং বিশ্ববাজারে তার চাহিদা সম্পর্কে। এইসব অঞ্চলে ইরানের যেসব পেইন্ট সর্বাধিক পরিমাণে ব্যবহৃত হয় সেগুলো বিল্ডিং রং করার ক্ষেত্রেই বেশিরভাগ সম্পর্কিত। বাজারে ইরানের পেইন্ট শিল্পের বিভিন্ন পণ্যের যে পরিমাণ চাহিদা রয়েছে, বাজারের ওই চাহিদার শতকরা প্রায় 25% কভার করে এই বিল্ডিং কোটিংয়ের সাথে সম্পর্কিত রং। রং তৈরিতে ব্যবহৃত উপকরণগুলির মধ্যে একটি খুব স্টিকি পদার্থ রয়েছে যাকে রজন বলে। 2014 সালে এই রজন রপ্তানির বাজার মূল্য ছিল $8,500 কোটি মার্কিন ডলারের মতো।
পেইন্ট শিল্পে এই রজন একটি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। প্রাকৃতিক রজন গাছপালা থেকে পাওয়া যায় এবং মানবজাতি হাজার বছর ধরে পাইন জাতীয় বিভিন্ন গাছ থেকে এই পদার্থটি সংগ্রহ করেছে। প্রাকৃতিক রজনের রং স্বচ্ছ থেকে গাঢ় বাদামি কফি কালারে পরিবর্তিত হয় এবং এর কঠোরতা এবং অস্বচ্ছতাও আলাদা আলাদা হয়। এক ধরনের প্রাকৃতিক রজন হল পাইন গাছের রজন, যা আগে নৌকা লাশ মমি করার কাজে, খাবারের পাত্রে এবং আরও অন্যান্য কাজে ব্যবহার করা হতো। বিশেষ করে সিলগালা করার কাজেও এই রজন ব্যবহৃত হতো। এ জাতীয় রজন বার্নিশ তৈরি করতে, বিভিন্ন জিনিস পালিশ করতে, কালি, পারফিউম এবং গহনা প্রস্তুত করতেও ব্যবহৃত হতো। আবারও একটু বিরতি নিচ্ছি, সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরানি পণ্য সামগ্রীর আজকের আয়োজনে। সময়ের বিবর্তনে প্রযুক্তির অগ্রগতি যেমন অর্জিত হয়েছে, তেমনি পলিমার আবিষ্কারের সাথে সাথে গবেষকরাও সিনথেটিক রজন তৈরি করতে সক্ষম হয়েছেন। এই অগ্রগতির পথ ধরে এগিয়েছে ইরানও। ইরানের রজন শিল্পের বিস্তীর্ণ জগৎটিতে এখন 120টি শিল্পকারখানা রয়েছে। প্রতি বছর মোট 7,50,000 টনের মতো বিভিন্ন পর্যায়ের রজন উৎপাদন করে এইসব কারখানা, এবং উৎপাদনের বেশিরভাগই বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রং নিয়ে আরও বিস্তারিত কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছে।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, যাওয়ার আগে কিছু শিরোনাম জানিয়ে দিচ্ছে। ইরানে করোনাভাইরাসে মৃত্যুর বাড়ার পর নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আজ উদ্বোধন হয়েছে নয়া কিট। শনিবার থেকে 150 শহরে লকডাউন। আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনায়। খোদা হাফেজ। Thank you.